চার দিকে হোক প্রসার নেকির দোয়াত, উম্মত হোক খোদা ভীরু হে রাসূল।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين رُجُومًا لِلشَّيَاطِينِ وَأَعْتَدْنَا لَهُمْ عَذَابَ السَّعِيرِ وَلِلَّذِينَ كَفَرُوا بِرَبِّهِمْ عَذَابُ جَهَنَّمَ وَبِئْسَ الْمَصِيرُ إِذَا أُلْقُوا فِيهَا سَمِعُوا لَهَا شَهِيقًا وَهِيَ تَفُورُ تَكَادُ تَمَيَّزُ مِنَ الْغَيْظِ كُلَّمَا أُلْقِيَ فِيهَا فَوْجٌ سَأَلَهُمْ خَزَنَتُهَا أَلَمْ يَأْتِكُمْ نَذِيرٌ قَالُوا بَلَى قَدْ جَاءَنَا نَذِيرٌ فَكَذَّبْنَا وَقُلْنَا مَا نَزَّلَ اللَّهُ مِنْ شَيْءٍ إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وَأَسِرُّوا قَوْلَكُمْ أَوِ اجْهَرُوا بِهِ إِنَّهُ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ أَلَا يَعْلَمُ مَنْ خَلَقَ وَهُوَ اللَّطِيفُ الْخَبِيرُ هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبض ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين الله يأتينا وهو رب العالمين آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم
صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه واله وسلم আসুন প্রাণপ্রিয় ইসলামী ভাইরা আমরা নাতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শ্রবণ করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই আমি নিয়ত করছি নাত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পরিবেশন করব আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টির উদ্দেশ্যে। আপনারাও নিয়ত করে নিন নাত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শ্রবণ করবেন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টির উদ্দেশ্যে ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি رسول الله وسلم عليك يا حبيب الله پڑھیے صلى الله عليك يا رسول الله وسلم عليك شہبت تیرا نہیں سنتا ہی نہیں مانگنے والا تیرا صلی اللہ علیہ یا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ بولو یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ সৃষ্টির সেরা তুমি খোদার প্রিয় হাবিব তুমি সৃষ্টির সেরা তোমার তোরে সৃজন আসমান জমিন গ্রহ তারা তোমার তোরে সৃজন আসমান জমিন গ্রহ তারা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ তোমার হাতে ইশারায় চাঁদ হয় দ্বিখণ্ডিত শানে বৃক্ষ তরু লতা অবনত তোমার শানে বৃক্ষ তরু লতা অবনত তোমার আঙ্গুল হতে বহে পানি র তে বহে পানি র ফোয়ারা তোমার তোরে সৃজন আসমান জমিন গ্রহ তারা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ ইয়া রাসূলুল্লাহ তোমাকে না দেখলে জীবন হবে আমার বেকার তোমাকে না দেখলে জীবন হবে আমার বেকার
খুশিত যে আমার দেখিতে এই নয়ন যুগল তৃষিত যে আমার ও গো মর্ণ রানী নবী দেখাও না চেহারা ও গো মর্ণ রানী নবী দেখাও না চেহারা তোমার তোরে শ্রী জনস মন জমিন গ্রহ তারা ইয়া রাসূল জগত জোড়ে ছোয়া কাটা বিহীন ফুল তুমি যার জগত জোড়ে ছোয়া ছায়া বিহীন কায়া তুমি সব নবীদের সেরা ছায়া বিহীন কায়া তুমি সব নবীদের সেরা তোমার তোরে শ্রী জনস মন জমিন গ্রহ তারা বলো ইয়া রাসূলুল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ তুমি রাজি হলে হবে খোদা আমার রাজি তুমি রাজি হলে হবে খোদা আমার রাজি তোমার হাতে দিলেন খোদা দো জাহানের চাবি তোমার হাতে দিলেন খোদা দো জাহানের চাবি রাজি থেকো আমার উপর ও হে খোদার প্যারা রাজি থেকো আমার উপর ও হে খোদার প্যারা তোমার তোরে শ্রী জনস মন জমিন গ্রহ তারা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বল্লা পাপিও পরাধি আমি তোমার সাগে আতার পাপিও পরাধি আমি তোমার সাগে আতার কবর হাসর ফুলসি রাতে করিও তাকে পার কবরে হাসরে ফুলসি রাতে করিও তাকে পার ছেড়ে দিও না আমাকে আমি দিশে হারা ছেড়ে দিও না আমাকে আমি দিশে হারা তোমার তোরে শ্রী জনস মন জমিন গ্রহ তারা ইয়া রাসূলুল্লাহ
لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, দুরুদে পাকের অগণিত ফজিলাত ও বারাকাত রয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলার সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি প্রতিদিন 100 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার 100টা চাহিদা পূর্ণ করে দিবেন। এর মধ্যে 70টি আখেরাতে, 30টি দুনিয়াতে। অর্থাৎ দুনিয়ার 30টি পেরেশানি, হাজাত, প্রয়োজন, আসলে আমাদের কিন্তু অত বেশি প্রয়োজন হয় না। একটা লিস্ট করলে 30টা কিন্তু অনেক, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ব্যক্তি প্রতিদিন 100 বার দুরুদ পড়বে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করতেছেন, তার 100টা পূর্ণ হবে আখেরাতে, 70টা দুনিয়াতে, তার মানে পেরেশানি থেকে মুক্ত। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহ, প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আফদালুল আমালি আন-নিয়্যাতু সাদিকা, সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। আসুন আমরা সকলেই নিয়ত করে নেই আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য, আমাদের পিতামাতা সহ আমাদের মুরব্বিয়ানি কেরামের ইসালে সওয়াবের জন্য আমরা যা শুনব তার উপর আমল করে অন্যের নিকট পৌঁছানোর জন্য আমরা বয়ান শুনব ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, নিজের এবং অপরের সংশোধনের চেষ্টা করা ইসলামের মূল উদ্দেশ্যের অন্তর্ভুক্ত। বর্তমানে একটি বিরাট অংশ আছে যারা এই সংশোধনের উদ্দেশ্যটা, যে আমার এবং অপরের সকল মানুষের, এটা ভুলে যাচ্ছে। সংশোধনের একটি অনন্য মাধ্যম হচ্ছে নফসের জবাবদিহিতা। আমি কি করছি, নিজের আমলের পর্যবেক্ষণ, নিজের কাজের পর্যবেক্ষণ। আজ আমরা নফসের জবাবদিহিতা, সেলফ অ্যাকাউন্টেবিলিটি, গুরুত্ব এবং এর উপকারিতা সম্পর্কে কিছু শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বুজুর্গদের নফসের জবাবদিহিতা, সেলফ অ্যাকাউন্টেবিলিটি, কিছু ঘটনাবলী শ্রবণ করব। বর্তমান যুগে আমরা দৈনিক ভিত্তিতে নিজের আমলের জবাবদিহিতা কীভাবে করব, এই সম্পর্কেও কিছু বিষয় আমরা শুনব আজকে বয়ানে, এই বিষয়গুলো ইনশাআল্লাহ। আসুন সর্বপ্রথম নফসের জবাবদিহিতার বরকত সম্বলিত একটি ঘটনা শ্রবণ করি। কারণ যখন কোনো বিষয়ের বিশেষ কিছু দয়া, রহমত, বারাকাত জানা যায়, ওই বিষয়ের প্রতি মানুষের আগ্রহটা বেড়ে যায়। বনি ইসরাইলের এক ব্যক্তি অত্যন্ত এবাদত গুজার ব্যক্তি ছিলেন। তিনি রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবাদতে মশগুল থাকতেন, দিনের বেলায় ঘুরে ঘুরে কিছু সামগ্রী মানুষের কাছে বিক্রি করতেন। তিনি প্রায় নিজের নফসের জবাবদিহিতা করতেন, অর্থাৎ নিজের আমলের জবাবদিহিতা করতে গিয়ে বলতেন, হে নফস, আল্লাহ পাককে ভয় কর। হে নফস, আল্লাহ পাককে, অন্য কেউ না, নিজেরটা নিজে। একদিন তিনি প্রতিদিনের ন্যায় নিজের ঘর থেকে উপার্জনের উদ্দেশ্যে বের হলেন। চলতে চলতে একজন ধর্ণাঢ্য ব্যক্তির বাড়ির সামনে পৌঁছলেন। নিজের জিনিস বিক্রি করার জন্য যখন আওয়াজ দিলেন, ওই ধনীর স্ত্রী যখন সেই সুদর্শন ব্যক্তিকে নিজের দরজার সামনে দেখল, তখন বাহানা করে প্রাসাদের ভিতর তাকে নিয়ে গেল প্রাসাদে এবং বলতে লাগলো, হে ব্যবসায়ী, আমার অন্তর তোমার প্রতি ধাবিত হয়েছে। আমার নিকট অনেক সম্পদ, উন্নত মানের পোশাক, এগুলো রয়েছে, তুমি এই কাজ ছেড়ে দাও, আমি তোমাকে রেশমি পোশাক এবং অনেক সম্পদ দেব। এই অফার শুনে তার নফস ওই মহিলার প্রতি ধাবিত হতে লাগল, কিন্তু যেহেতু তার অভ্যাস ছিল নিজের নফস এর সাথে কথা বলা, হিসাব নেয়া, তাই সাথে সাথেই তার অভ্যাস অনুযায়ী নফসকে উদ্দেশ্য করে বললেন, হে নফস, আল্লাহকে ভয় কর। অতঃপর সেই মহিলাকে উত্তর দিল, আমি আমার প্রতিপালককে ভয় করি। সেই মহিলা বলতে লাগল, তুমি আমার চাহিদা পূরণ করা ব্যতীত এখান থেকে বের হতে পারবে না। সেই ব্যক্তি আবারও বলল, হে নফস, আল্লাহকে ভয় কর। সেই ব্যক্তি যখন এটা বলল এবং মুক্তির উপায় ভাবতে লাগল, অবশেষে তিনি ওই মহিলাকে বললেন, আমাকে সুযোগ দাও যে আমি অজু করে দুই রাকাত নামাজ আদায় করব। অনুমতি পাওয়ার পর তিনি অজু করলেন, ছাদে চলে গেলেন, সেখানে দুই রাকাত নামাজ আদায় করলেন। আদায়ের পর নিচের দিকে উঁকি দিয়ে দেখলেন, উচ্চতা প্রায় কমবেশ 20 গজ, 40 হাত হবে। তিনি অসহায় হয়ে আল্লাহ আজ্জা ওয়াজাল্লার কাছে দোয়া করলেন, হে আমার মালিক, আমি দীর্ঘদিন যাবৎ তোমার ইবাদতে মগ্ন আছি, আমাকে এই আপদ থেকে, বিপদ থেকে তুমি মুক্তি দাও। এ কথা বলেই ওই ব্যক্তি 7 থেকে লাভ দিলেন। আল্লাহ পাক জিব্রাইল আলাইহিস সালামকে আদেশ দিলেন, যাও, আমার বান্দাকে মাটিতে পড়ার পূর্বেই তাকে সেভ করে নাও, সামলিয়ে নাও, কেননা সে আমার অসন্তুষ্টির ভয়ে লাভ দিয়েছে। হযরতে জিব্রাইল আলাইহিস সালাম খুবই দ্রুত এসে ওই ব্যক্তিকে ধরলেন এবং মাটিতে বসিয়ে দিলেন। এই আপদ থেকে মুক্তি পেয়ে ওই ব্যক্তি আনন্দ চিত্তে নিজের বাড়ির দিকে চলে গেলেন। বাড়িতে পৌঁছে দেখলেন তার পরিবার পরিজন ক্ষুধা পিপাসায় কাতর হয়ে আছে। যেহেতু ইনকাম করতো প্রতিদিন, সেটা খাওয়াতো, আনতে পারেনি, ক্ষুধার পিপাসায় আছে, তিনিও তাদের সাথে বসে গেলেন। কিছুক্ষণের মধ্যে একজন প্রতিবেশী আসলো এবং সেই আবিদকে বলল, কিছু রুটি দাও। আবিদ বলল, আল্লাহ পাকের শপথ, আমার নিকট কোনো খাবার নেই, দেখো তন্দুল, তন্দুল মানে চুলা, যেই চুলাতে তন্দুল পাকানো হয়, তন্দুল দেখো, তাতে কিচ্ছু নেই। তখন সেই প্রতিবেশী তন্দুলের দিকে তাকালে তাতে সে পাকানো রুটি দেখতে পেল। সে আবিদকে এ ব্যাপারে বলল, যখন তার পরিবার এই বিষয়টি দেখল তখন তারা খুবই আশ্চর্য হয়ে গেল। আবিদের স্ত্রী বলতে লাগল, নিশ্চয়ই এতে আমাদের কোনো কৃতিত্ব নেই, বরং এই সবই তোমার বরকত, অর্থাৎ তার হাজব্যান্ডকে বলতে লাগলো, এই সবই তোমার বরকত ও কারামতের কারণে হয়েছে, বলো এর গোপন রহস্য কি। অতঃপর আবিদ নিজের গোপন রহস্য উন্মোচন করলেন এবং তিনি পুরো ঘটনাটি বর্ণনা করলেন, যার বরকতে সে এই নিয়ামত পেয়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই ঘটনা থেকে জানা গেল যে ব্যক্তি নিজের আমলের পর্যবেক্ষণ করে, হিসাব নেয়, চিন্তা ভাবনা করতে থাকে, আল্লাহর প্রতি ভয় রাখে, নেক আমল তাকে দুনিয়াবি সমস্যা থেকে মুক্তি দেয়, আখিরাতের জন্য উপকার হয়, নেককার ব্যক্তি, হাকিকি হাকিকি নেককার, যে সে কখনো দুনিয়াতে পেরেশানের মধ্যে গ্রেফতার হয়ে থাকবে না, আল্লাহ তাআলা অবশ্যই তাকে নাজাত দিবেন, কিন্তু ধৈর্য থাকতে হবে। প্রিয় ইসলামী ভাইরা, দ্বিতীয় বিষয় হলো নিজের আমলের নিরীক্ষণ করতে থাকার অভ্যাসে বান্দা গুনাহ থেকে বেঁচে যায়। আমরা শুনলাম যে সেই ইবাদত গুজার ব্যক্তি যখন মহিলার গুনাহের আমন্ত্রণের দিকে ধাবিত হলো, নিজের আমলের মূল্যায়ন অভ্যাসের কারণে মুখ ফিরিয়ে এই বাক্য বের হলো, হয়ে নফস, আল্লাহকে ভয় কর, আল্লাহু আকবার। অতঃপর তার উপর খোদা ভীতি এমনভাবে প্রাধান্য লাভ করলো, গুনাহ থেকে বেঁচে গেল। তৃতীয় যে বিষয়, বিপদের সময় নেকি সর্বদা কাজে আসে, বরং নেকির বরকতে বিপদের সময় আল্লাহ পাকের সাহায্য আসে। যখন সেই নেক ব্যক্তি গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য সাত থেকে লাভ দিল, আল্লাহর সাহায্য, প্রাণনাশ, শরীরের বিপদ থেকে নিরাপদ ছিল, নিঃসন্দেহে তার নেকিরই বরকতে আল্লাহ পাকের সাহায্য তার নসিব হয়েছে। এখানে এই বিষয়টি মনে গেঁথে রাখবেন, আমাদের শরীয়তে নিজেকে ইচ্ছাকৃতভাবে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করার অনুমতি নেই। তবে আমাদের উচিত যে নিজের আমলের মূল্যায়ন করে নিজের গুনাহ থেকে বিরত থাকা, নেক আমল করা। আর চতুর্থ নাম্বার যে বিষয়টি এই ঘটনা থেকে, তা হলো যে ব্যক্তি আল্লাহ পাকের ভয়ে গুনাহ থেকে বিরত থাকে, তবে আল্লাহ পাক তাকে এমন স্থান থেকে রিজিক দেন যার প্রতি ধারণাও করা যায় না। কোরআনে পাকে এই বিষয়ে বর্ণনা হয়েছে, যেমনটি 28 পারার সূরা তালাকের 2-3 নম্বর আয়াতের সৎফরমান, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য মুক্তির পথ বের করে দিবেন এবং তাকে ওই স্থান থেকে জীবিকা দান করবেন যেখানে তার কল্পনাও থাকে না। তাফসিরে সিরাতুল জিনান এই আয়াতে কারিমায় ব্যাখ্যায় আসছে আল্লাহ পাক এর প্রতি ভীতদের এই স্থানে একটি সুসংবাদ দেয়া হচ্ছে, যে আল্লাহ পাক তাকে ওই জায়গা থেকে, ওই স্থান থেকে রিজিক দিবেন যেখানে তার ধারণাও নেই। প্রিয় ইসলামী ভাইয়েরা, জানা গেল খোদা ভীতির কারণে গুনাহ ছেড়ে দেয়া রিজিক বরকতের কারণ। হ্যাঁ, যে ব্যক্তি আল্লাহ তাআলার ভয়ে গুনাহকে ছেড়ে দিবে, বেহায়াপনাকে ছেড়ে দিবে, আল্লাহর নাফরমানিকে ছেড়ে দিবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির রিজিকের মধ্যে, তার ইবাদতের মধ্যে, তার প্রতিটি বরকতময় কাজের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। প্রিয় ইসলামী ভাইরা, আজ আমরা দেখি যে কারো ব্যবসার প্রতিবন্ধক দেখা যায়, তো কারো দোকানের ঠিকভাবে চলে না, কেউ বেকার, কেউ ঋণগ্রস্ত, কেউ অভাবের শিকার। আমাদের সমাজে অভাব, বেকারত্ব, রোজগারহীনতা, বরকতহীনতা বেড়েই চলছে, বেড়েই চলছে, বাস্তব কি না? যেদিকে যান পেরেশানি, যেদিকে যান, কোন পরিবার আছে বলেন তো পেরেশানি নাই, রেয়ার, খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, ওই সকল পরিবারগুলো আমরা দেখি যারা আল্লাহওয়ালা পরিবার, যদিও বা তারা অনেক বেশি সম্পদের মালিক না, কিন্তু তাদের কাছে কখনো হতাশা, পেরেশানি কিংবা অভাব খুঁজে পাওয়া যায় না, কারণ তারা হাকিকতকে বুঝেছে, তারা মূল বিষয়কে উপলব্ধি করেছে, কারণ এটা হচ্ছে একটি যাত্রার পথ, সফর। আমরা যখন সফরের মধ্যে বের হই, ফর এক্সাম্পল আমরা কেউ মদিনার উদ্দেশ্যে রওনা হলো, বিমানের মধ্যে চড়েছে, খাবার দিল, ঠিক আছে চললো, হ্যাঁ ঠিক আছে, না সমস্যা নাই, আমি যাচ্ছি তো মদিনা শরীফে, টার্গেট কি মদিনা মুনাওয়ারা, খাবার নর্মাল হলেও তখন আর বেশি কোনো অভিযোগ, এয়ারপোর্টে বসেছে, ঠিক আছে নাস্তা দরকার নাই, একটু চা হলো, বিস্কিট হলো, চলো চালিয়ে দিই, কারণ কি সফরের সময়, সফর টাইম, এখানে তো ভোগ বিলাসের টাইম
না, ঠিক জিন্দগিটা হচ্ছে হাকিকাতে আপনার আমার জন্য একটি সফরের জায়গা। এটা যারা সমাজদার নিজের আমলের পর্যবেক্ষণকারী প্রিয় ইসলামী ভাইরা, তাদের কাছে এই বিষয়টা একেবারেই সহজ। যখন তাদের কাছে সম্পদ নাই আসে না, তারা মনে করে এটা কিছুই না। কিন্তু যে এই বিষয়টা উপলব্ধি করতে পারে না, তার কাছে তো অনেক মহা কঠিন। দেখুন ব্যাপারটা কেমন। আমরা এখানে দুনিয়াতে 60 বছর 70 বছর 100 বছর হায়াত পাই, এই তো নাকি সর্বোচ্চটাই বললাম 100। আর আমরা বয়ানে শুনি, জানি সবাই, কিয়ামতের ময়দানটা হবে একটা দিন যার দীর্ঘতা হবে, তার ডিউরেশন হবে 50,000 বছর। কত বছর? 50,000 বছর। ইসলাম এসেছে আমরা বলি 1450 বছর। এবার ভাবুন কিয়ামতের ময়দানটা যদি 50,000 বছরের, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। ব্যাপারটা কেমন, আমরা এই সাময়িক পৃথিবীতে আছি, এর জন্য খুব বেশি লালায়িত হয়ে যাই। একটা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে স্বাভাবিকভাবে বেশি পেরেশানি না নিয়ে আসা, আর একটা খুব উঠে পড়ে লাগা, দুটোর মধ্যে পার্থক্য আছে। আমার করতেই হবে, কিছু মানুষ আছে সম্পদ করতেই হবে, খাবার ভালো খেতেই হবে। না, আপনি আমি যদি নেক আমলের দিকে, আমরা শুনলাম জবাবদিহিতার মধ্যে যাই নিজেকে নিয়ে, আমাদের অভ্যাস তো এখন কি জানেন, আরেকজনে কি করে এটা নিয়ে এক্সাই করা, MRI করে বাইর করে রিপোর্ট, এ এমনে তাকায়, এমনে চলে, নামাজটা ঠিক মতো পড়ে না, এ সুদ খায়, ঘুষ খায়। তুমি কি জমানার মহান সুফি সাধক? আমি আর সব হচ্ছে মানে আমাদের চিন্তা চেতনার মধ্যে আত্মশুদ্ধি যে বিষয়টা, নিজের ব্যাপার যেটা, নিজের জবাবদিহিতা সেটা নাই। প্রিয় ইসলামী ভাইরা, কোনো সন্দেহ নেই যে গুনাহ থেকে বাঁচার অধিকারে নেকি করার একটি অন্যতম পদ্ধতি হল অটলতার সাথে নিজের আমলের চিন্তা করা। মনে রাখবেন এই কথা, আমি পাগড়ি পরলাম নেককার হয়ে গেলাম, দাড়ি রেখেছি নেককার, আমি ভিতর থেকে ভালো হতে পেরেছি কিনা, আমার কালবের পরিশুদ্ধতা অর্জন হয়েছে কিনা, যখন আমি কুদৃষ্টি দেই আমার দিলটা কাঁপে কিনা, আমি যখন মানুষের হকের দিকে তাকাই ওই সময় হক নষ্ট করার ম্যাটার যখন আসে আমার ভয় করে কিনা হাতটা বাড়াতে। যদি না কাঁপে, প্রতিবন্ধকতা না আসে, তাহলে ভাবতে হবে আমি সুরতে, সিরাতে না। আমাদের উচিত হাকিকি অর্থে নিজের আমলের দিকে অগ্রসর হওয়া, নিজেকে কিছু না কিছু চেঞ্জ করার চেষ্টা করা। প্রিয় ইসলামী ভাইয়েরা, যে মুসলমান এই অন্যান্য অভ্যাসকে আপন করে নেয়, প্রতিদিন নিজের আমলের মূল্যায়ন করে, তবে তার আচরণে স্বয়ংক্রিয়ভাবে পরিচ্ছন্নতা সৃষ্টি হয়ে যায়, সে গুনাহের পিছু ছাড়তে থাকে, আমলের ব্যাপারে চিন্তাভাবনা করার গুরুত্ব অনুমান বিষয়ে দ্বারা করা যেতে পারে। কোরআনের ও হাদিসের রীতিমতো এর প্রতি উৎসাহিত করা হয়েছে যে নিজের আমলের প্রতি চিন্তার ব্যাপারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা হাশরের 18 নম্বর আয়াত ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানযুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো, এবং প্রত্যেকের দেখা উচিত যে আগামীকালের জন্য সে কি আগে প্রেরণ করেছে। এই আয়াতে কারিমা ইরশাদ হচ্ছে নিজের আমলের মূল্যায়ন করে নাও, এর পূর্বে যে তোমার হিসাব নেওয়া হবে, চিন্তা ভাবনা করো যে তুমি কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে তোমাকে উপস্থিত করার জন্য নেক আমলের কতটুকু ভাণ্ডার তুমি তৈরি করেছো। এটা জিজ্ঞাসা করা হবে না তুমি আরেকজনকে নেককার বানিয়েছিলে কিনা, আরেকজনকে তাহাজ্জুদের গুজার বানিয়েছিলে কিনা, বরং আমার ব্যাপারে জিজ্ঞাসা হবে তুমি নেক আমল করেছিলে কিনা, ঠিক না? আমি চেষ্টা করি প্রথমত নিজে নেককার হওয়ার জন্য। প্রিয় ইসলামী ভাইরা, তাফসিরে সিরাতুল জিনানে রয়েছে, এ আয়াত দ্বারা জানা গেল এক মুহূর্ত চিন্তা ভাবনা করা অসংখ্য জিকির করার চেয়ে উত্তম। নিজের আমলের ব্যাপারে চিন্তা ভাবনা করা খুবই উত্তম আমল এবং এটাই হলো মোরাকাবা। আমরা মোরাকাবা মুশাহাদা শুনেছি না সুফিদের, তারা কি করতেন, চোখ বন্ধ করে নিজের আমলের অ্যানালাইসিস করা, আমি কি করেছি, হায় আমার জিন্দগি, অনুতপ্ত হওয়া, খারাপ কাজ থেকে নিজেকে ফিরিয়ে আনা, আমি ভালো কিভাবে হব, নিজে কিভাবে উত্তম হব, এই বিষয়টাকে বুঝা বলা। হাদিসে পাকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস এরশাদ করেছেন এই বিষয়টি নিয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন তোমরা কোনো কাজ করতে চাও তবে তার পরিণতি সম্পর্কে চিন্তা ভাবনা করে নাও। কি সম্পর্কে? পরিণতি, মেন রেজাল্ট। পরিণতি মানে কি? রেজাল্ট, আমি এটা করছি এটার রেজাল্ট কি হবে এ সম্পর্কে। যদি তা ভালো হয় তবে তা করে নাও, আর যদি তার পরিণতির রেজাল্ট ভুল হয় তবে তা থেকে বিরত থাকো। একজন মমিনের, একজন মুসলমানের কাজ সে যেটা করবে, আমির আলী সুন্নাত বলেন না পেহলে তোলো বাদ মে, মানে তুমি ভাবো আগে তারপর বলো, তুমি আগে চিন্তা করো তারপরে করো। বেয়াকুব আগে করে তারপর চিন্তা করে, হায় কি করলাম, মানে এরকম আগে করে ফেলে তারপর চিন্তা করে। যে আকল কম যার, সে প্রথম করে তারপর ভাবে, আর যিনি জ্ঞানী প্রথমে ভাবে তারপর করে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুদ্ধিমানের জন্য একটি মুহূর্ত এমন হওয়া উচিত যাতে সে নিজের নফসের জবাবদিহিতা করে নেয়। কিছু সময়, একটা মুহূর্ত নিজের জবাবদিহিতা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ, তার মানে কত গুরুত্বপূর্ণ ম্যাটার বিষয় নিজের আমলকে নিয়ে চিন্তা ভাবনা করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবহানাল্লাহ আরো ইরশাদ করেন, আখিরাতের ব্যাপারে মুহূর্ত পরিমাণ চিন্তা ভাবনা করা 60 বছর এবাদতের চাইতে উত্তম। কারণ আমি আপনি যখন আমার এবাদতকে নিয়ে চিন্তা করব না, আমার আমল নিয়ে চিন্তা করব, আমি কি করছি, টোটাল বিষয়গুলো আমার কাছে স্পষ্ট হয়ে উঠবে যে আমি কত বড় গুনাহগার, নাফরমান, নিকৃষ্ট। এটা তখনই সম্ভব আশা অনুভূতিতে যখন আপনি আমি চিন্তা করব। অন্যথায় আমরা যে প্রতিযোগিতায় লিপ্ত আছি, হামসে বড় কোন হে, আমার চেয়ে বড় কে আছে, শয়তান ঢেলে দিচ্ছে আমরাও গ্রহণ করছি, এজন্য মুখ দিয়ে সালাম বেরোয় না, সবাই আমাকে সালাম দেবে, আমি তো জামানার কুতুব, মুফতি সাহেব, মুবল্লিক সাহেব, হাফেজ সাহেব, মাদানি সাহেব, সবাই কি করবে আমাকে সালাম দেবে, মুখ দিয়ে সালাম কম বের হয়, অভ্যাস কমে গেছে আমাদের। এগুলোই কিন্তু কারণ, মূল কারণ, যখন আমি আমাকে বড় মনে করব, আমি আমাকে কিছু একটা ভাবব, তখন সালাম বের হবে না, সালাম দিলে মুখ দিয়ে জবাব বের হয় না, আসেন দেখি না আমরা। এগুলো রোগ, আমাদের ব্যাধি আমাদের হৃদয়টাকে, আমলগুলোকে ক্ষতবিক্ষত করছে। এগুলো থেকে বের হওয়ার মাধ্যম হচ্ছে নিজের আমলের পর্যবেক্ষণ করা, যা শেখে তরিকাত আমির রেসুদ আমাদেরকে দিয়েছেন 72 নেক আমল রেসালা। কিন্তু দুঃখের বিষয়, আমরা করিও ধুম তাড়াতাড়ি না, না শুনেছ একটু ভাবা দিয়েছেন, কিন্তু আমির রেসুদ ভাবার জন্য, আমি কি ভাবতেছি নাকি খালি ঘর পূরণ করতেছি, আমাকে এটা চিন্তা করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইয়ের, আয়াতে মোবারকা এর তাফসির এবং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মোবারকা থেকে জানা গেল আমাদের ধর্মে নিজের আমলের জবাবদিহিতা, সেলফ অ্যাকাউন্টেবিলিটি করার প্রবল উৎসাহ দেওয়া হয়েছে। কেননা নফসের জবাবদিহিতা করার কারণে মানুষ গুনাহ থেকে বেঁচে যায়, নেকি করা সহজ হয়, আল্লাহ পাক এবং বান্দার হকসমূহ আদায়ের মানসিকতা সৃষ্টি হয়, মন খোদাভীতি সৃষ্টি করে, মানুষের জাহির ও বাতিন সৌন্দর্য সৃষ্টি হয়, মৃত্যুর পূর্বে মৃত্যুর প্রস্তুতির মানসিকতা সৃষ্টি হয়, আল্লাহ পাকের নেক বান্দাদের পদাঙ্ক অনুসরণের চলার মানসিকতা সৃষ্টি হয়, ভালো অভ্যাস সৃষ্টি হয়, মন্দ অভ্যাস থেকে মুক্তির মানসিকতা সৃষ্টি হয়। মোট কথা, নফসের জবাবদিহিতার কারণে দুনিয়াও সহজতা হয়, আখেরাতও ভালো হয়ে যায়। এ কারণে আমাদের ধর্ম নফসের জবাবদিহিতা করার শিক্ষা দিয়ে, আসুন নফসের জবাবদিহিতা করার সংজ্ঞাকে আমরা শ্রবণ করে নেই যে জবাবদিহিতা কাকে বলে। ইমাম মোহাম্মদ বিন মোহাম্মদ গাজ্জালি আলাইহি রাহমাতুল্লাহিল কাভি তার বিশ্ববিখ্যাত কিতাব ইহিয়ায়ে উলুম এ বলেন, আমলের আধিক্য, সংখ্যায় বেশি এবং ক্ষতি সাধনের জন্য যে চিন্তা ভাবনা করা হয় তাকে জবাবদিহিতা বলে। যদি বান্দা নিজের সারাদিনের আমলকে সামনে রাখে যাতে তাতে কম বেশি সম্পর্কে জানা যায়, এটাই হচ্ছে জবাবদিহিতা। যে আমি আজকে মিথ্যা কথা কি বলেছি, যেটা আমির আলে শুনতে আমাদেরকে সুন্দরভাবে দিয়ে দিয়েছে, নেক আমল রেসালা 72টি, এর মধ্যে 52টা প্রতিদিনের না, কত সুন্দরভাবে আমির আলে সুন্নাত আমাদেরকে দিয়েছেন যে আমি নিজেকে জবাবদিহিতার সামনে নিয়ে আসি। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া যে আমির আলে সুন্নাত আমাদেরকে নিজের আমলের জবাবদিহিতা করার মানুষকে দিতে থাকেন, মানুষের উচিত আখেরাতের বিষয়ে কিছু চিন্তাভাবনা করা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একটি বাগানে গেলাম, তখন সেখানে আমিরুল মুমিনিন সাইয়েদুনা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আওয়াজ শুনলাম। তিনি সেখানে আছেন, তার আওয়াজ আমি শুনতে পেলাম। আমার এবং তার মাঝে একটি দেয়ালের প্রতিবন্ধক ছিল, দেয়ালের আড়ালে আমি ছিলাম, দেখা যাচ্ছিল না, প্রতিবন্ধক ছিল। তিনি বলছিলেন, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু আনহু একা বসা ছিলেন, আমি দেখতেছিলাম, তার আওয়াজ আমি শুনতেছিলাম। কি বলছিলেন ওমর বিন খাত্তাব? তিনি বলছিলেন, ওমর খাত্তাবের সন্তান এবং আমিরুল মুমিনিন তা পদবী, মানে নিজেকে নিজে বলতেছে আমিরুল মুমিনিন পদবী, বাহ কতই না সুন্দর। হে ওমর, আল্লাহ পাককে ভয় করতে থাকো, অন্যথায় আল্লাহ পাক তোমার কঠিন আজাব দিবে। হে আশিকের সাহাবাগণ, একটু ভাবুন তো, যিনি আমিরুল মুমিনিন, জান্নাতের সার্টিফিকেটধারী, যাকে জান্নাতের নিশ্চিত সুসংবাদ প্রদান করেছেন, সেই ফারুকে আজম যার ছায়া দেখলে শয়তান পালিয়ে যায়, ওই আমিরুল মুমিনিন যাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য সুসংবাদ দিয়েছেন, যার সম্পর্কে আল্লাহ পাকের রসুল এভাবে দোয়া করেছেন, হে দয়ালু আল্লাহ ওমর বিন খাত্তাবের মাধ্যমে ইসলামকে সম্মান দান করো, যার সিদ্ধান্ত অনুযায়ী কোরআনুল করিমের আয়াতে মোবারকা অবতীর্ণ হয়, এত উঁচু শান যার, তিনি নিজেকে তিরস্কার করতেছে, তুমি আমিরুল মুমিনিন আর আমরা কি, যার প্রতিটা সেকেন্ড ছিল নেকে পরিপূর্ণ। আরে নেক তো নেক, মানে শুধু তিনি নেক করেন নাই, বরং নেকের ফোয়ারা বইয়ে দিয়েছেন, আল্লাহ আকবার। আর আমরা কি করছি প্রিয় ইসলামী ভাইরা, এতই উচ্চ শান, শকতের পর আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু নিজে আমলে জবাবদিহিতা করতেন, নিজেকে উপদেশ দিতেন, হে ওমর আল্লাহ পাককে ভয় করতে থাকো, হে ওমর আল্লাহ পাককে ভয় করতে থাকো। যখন তার নফসের জবাবদিহিতার অবস্থা এমন, তখন আমরা যারা গুনাহে ডুবে আছি, দিন রাত উদাসীনতার জীবন অতিবাহিত করি, আমাদের নিকট তো নেকের নাম মাত্র নেই, আমাদের নিজের নফসের জবাবদিহিতা করা কতটুকু অধিক প্রয়োজন। আসুন আল্লাহ পাকের একজন নেক বান্দার ঘটনা শুনি, যে তিনি নিজের আমলের কিভাবে জবাবদিহিতা করতেন। হযরতে তাওবা বিন সিম্মা রাহমাতুল্লাহ তাআলা আলাই নিজের নফসের জবাবদিহিতা করতে গিয়ে একদিন হিসাব করলেন, তার বয়স 60 বছর ছিল, দিনে হিসাব করলেন তখন 21,500 দিন হলো। তিনি চিৎকার দিয়ে বললেন, হায় আফসোস, যদি আমি দিনে একটি গুনাহ করি তবে সত্যিকার বাদশাহ আল্লাহ পাকের সাথে 21,500 গুণা সহকারে সাক্ষাৎ করব, অথচ প্রতিদিন 10,000 গুণা করছি, তবে কি অবস্থা হবে? একথা ভেবেই তিনি অজ্ঞান হয়ে পড়লেন এবং তার উফাত হয়ে গেল। লোকেরা কাউকে তার সম্পর্কে বলতে শুনেছেন যে হে আল্লাহর বান্দা, মহান ফেরদৌসের দিকে যাও। প্রিয় ইসলামী ভাইয়েরা, নিঃসন্দেহে এটা ভাবাও যাবে না যে হযরতে তাওবা বিন সিম্মা রহমতুল্লাহ গুনাহে লিপ্ত ছিলেন, হয়তো নিঃসন্দেহে তার পবিত্র জীবনে কোনো গুনাহ অনেক দূরে ছিল, ছিলই না। কিন্তু এই ঘটনা থেকে আমরা আমাদের অবস্থা সম্পর্কে ভাবি, কেননা আমাদের অবস্থা এমন যে আমরা দিনে একটি নয় ডর্জনখানেক গুনাহ করি। গুনাহ আর গুনাহ হচ্ছে না, কথা বলতে গেলে, চোখ তাকালে, ব্যবসা, চাকরি, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, যে যে কাজের সাথে আছি, কেউ লেখাপড়া করছি, যেখানে আছি, বলেন তো আমরা কত গুনাহ করছি। আসলেই ব্যাপারটা কেমন না? সহজভাবে 60 দিয়ে 365-কে গুণ দিলেন, 21,500 গুনাহ, আল্লাহ আকবার। আসলে যারা সমাজদার, যারা আকলমন্দ, তারা এগুলোই করে থাকেন। আর আমাদের মতো গুনাহগার যারা, তারা শুধু ভাবি নেকি করছি কয়টা, কী করছি কয়টা। দেখবেন দান সদকা করি না, যদি করি বছরে 2-4 দিন মনে থাকে, এটা অনেকদিন, 50 টাকা দিয়েছিলাম ওই ভিক্ষুকরে, মনে আছে অনেকদিন। হ্যাঁ, সবে বরাতে রাতে সারা রাত নামাজ পড়ছি, মনে আছে না? মনে আছে, মনে থাকে এগুলো। কত রাত যে মোবাইলের মধ্যে কাটাইছি, এর কোনো আছে মনে? অথচ কিতাবের মধ্যে আছে তুমি গুনাহ করে সেটাকে স্মরণে রাখো আর নেকি করে সেটাকে ভুলে যাও। আমাদের উল্টা, নেকি করে আমরা আল্লাহর ওলিদের অসংখ্য ঘটনা আসছে। এক আল্লাহর ওলি রহমতুল্লাহ আলাই যদি কোনো সামান্যতম কোনো ভুল করতেন, কবিরা গুনাহ না, সামান্য গুনাহ, অপরাধ, সগিরা, সেটাকে তিনি আস্তিনের মধ্যে লিখে নিতেন, বারবার স্মরণ করতেন, কান্নাকাটি করতেন। আসলে যেনারা নেককার, যারা পরহেজগার, যারা মুত্তাকি, তারা এমনটি করে থাকে। আলহামদুলিল্লাহ, দাওয়াতে ইসলামী আমাদেরকে, প্রিয় ইসলামী ভাইয়েরা, এটাই শেখাচ্ছেন, নেক আমল করার, নিজের হিসেব করার। কিন্তু আমরা হয়তোবা দাওয়াত ইসলামীকে পাওয়ার পরেও, দাওয়াত ইসলামীতে থাকার পরেও পরিপূর্ণরূপে এটা করছি না। আসুন না, চেষ্টা করি, আবার চেষ্টা করি, আবার ঘুরে দাঁড়াই, নিজেকে চেঞ্জ করি, পরিবর্তন করি। সবে বরাত আমাদের কাছ থেকে গেল, নতুন আমলনামা আসছে আমাদের কাছে, নতুন বছর, জানি না কতদিন আমাদের হায়াত আল্লাহ তাবারক তাআলা দিয়েছে। এখন থেকে, আজকে থেকে আবার নিয়ত করি, আমাদের সামনে আলহামদুলিল্লাহ মাহে রমাদান আসছে, নিয়ত করি যে ইনশাআল্লাহুল করিম আমি আমার আমলকে পরিপূর্ণ করব, নিজের হিসেবকে শিখার জন্য, পরিপূর্ণরূপে নেয়ার জন্য ইনশাআল্লাহুল করিম এই বছর আমি দাওয়াতে ইসলামের সাথে 1 মাসের এতেকাফে শরীক হব ইনশাআল্লাহ। হিম্মত করেন, নিয়ত করেন ভাই, কাজ তো থাকবে, পরিবার থাকবে, সংসার থাকবে, ব্যবসা থাকবে, থাকবে, হিসাব হবে। আমরা তো আমাদের অভ্যাস কিন্তু এটা, কয় টাকা ব্যাংকে আছে, ব্যবসায় কত আছে, অমুক জায়গায় এটা হিসাব আছে, আছে না? প্রত্যেকের আছে কিন্তু এটা। কিন্তু গুনার কোনো হিসাব করি? করি না। নেকি করেছি কি না? করি না। আমরা দুনিয়ার হিসাব করছি, অথচ হায়াতটা কখন শেষ আমি জানি না। আজকে রাতটা আমার জিন্দগির শেষ রাত হতে পারে। আমি বলি ফিউচার, বৃদ্ধ হয়ে কি হবে না, আমার বয়স হলে কি হবে, এই জন্য কি করি, অ্যাকাউন্ট করি, টাকা জমাই, ফ্ল্যাট কিনি, ভাড়া দিয়ে চলব, চিন্তা তো এটাই, বাড়ি করি। কিন্তু প্রিয় ভাই, আমি ও পর্যন্ত তো নাও বুঝতে পারি, তার পূর্বে আমার হাকিকি বিচারের কাছে চলে যেতে পারি, হাকিকি হিসাবের কাছে চলে যেতে পারি। আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, আলহামদুলিল্লাহ আমাদের কাছে সুযোগ আসছে, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান তিনারা এভাবে নিজেকে তৈরি করেছেন, মাহে রমাদানুল মুবারক এবাদতের মধ্যে মশগুল করে দিতেন। আমরা তো চিন্তা করি কাফেলায় এতেকাফের মধ্যে থাকলে ঠিকমতো সেহরি করতে পারবো কি না, বিভিন্ন কিছু আসে, কিন্তু ঘরের মধ্যে থাকবো, একটু মজা মজা ইফতারি হবে, মসজিদের মধ্যে থাকলে কেমন হয় না হয় ঠিক ঠিকানা, মানে আমাদের চিন্তা শুধু দুনিয়া কেন্দ্রিক। আর আমরা কিতাবের মধ্যে পড়ি সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ান যখন শাবান মাস আসত, যারা বিচারক তারা বিচার কার্য সমাধান করে দিতেন, যাদের উপর জেল জরিমানা করে সমাপ্ত করে এতেকাফের জন্য প্রস্তুতি নিতেন, ব্যবসায়ীরা ব্যবসাকে ক্লোজ করতেন, আর আমরা সম্প্রসারণ শুরু করছি উল্টা। মানে আমরা এখন দিনকে দুনিয়ার জন্য ব্যবহার করছি, দিনকে মসজিদের মধ্যে আসি দোয়া করি ইমাম সাহেবের কাছে, হুজুর ব্যবসা লেগে একটু দোয়া করে, হুজুর একটু ভালো চাকরি লেগে দাও, বাস্তব না এটা? মানে সবাই বেড়াতের রাত এখানে এসে করবো ইমানের সাথে জন্য বেঁচে থাকতে পারি দোয়া, এখানে এসে সব কিসের জন্য? মাল 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 মাল, মানে আমরা শুধু মালের পিছনে একেবারে ফানা হয়ে যাচ্ছে না প্রিয় ভাই। আসলে এগুলো হচ্ছে দুনিয়াদারের নিদর্শন। আমরা নামাজ আদায় করি সেজদা দিয়েও শুধু দুনিয়া চাই, নামাজ পড়েও দুনিয়া চাই, সদকা করেও দুনিয়া চাই, দান করেও কাউকে হেল্প করেও দুনিয়া চাই। এখান থেকে একটু চেঞ্জ হন, পরিবর্তন হই, আমরা দুনিয়াকে এত চাইেন না, অনেক আছে আমাদের কাছে দুনিয়া, আসলেই আছে। সাহাবায়ে কেরামের জিন্দগি যদি আমরা দেখি, সাহাবায়ে কেরাম যারা ধর্ণাঢ্য ছিলেন না, তারাও আমরা যে আলিশানভাবে থাকি এইভাবে নাই, ছিল না তাদের জিন্দগিটা। তাদের ঘর মুবারকগুলো যদি আমরা কিতাবের মধ্যে পড়ি, কতটুকু সাইজ ছিল একজনের ঘর? 20 ফিট বাই 30 ফিট বা এরকম বিভিন্ন সাইজের ছোট ছোট ঘর, তাদের জিন্দগি এইভাবে অতিবাহিত করতেন। আলহামদুলিল্লাহ আমরা দরিদ্র থেকে দরিদ্রেরও কিন্তু একটা মোটামুটি 2-3% গ্রামের মধ্যে জায়গা আছে না বাবা, এরকম আছে না, এরকম পাওয়া যাবে না, খুব কিন্তু কম, ঠিক আছে না কথাটা, কম মানুষ আছে। কিন্তু আমরা সম্পদ পেতে পেতে অন্ধ হয়ে গেছি, আমাদের সম্পদের মোহ অধিক কামনা আমাদেরকে অন্ধ করে ফেলেছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, হযরতে আবু মুসলিম খাওলানি রহমাতুল্লাহ তাআলা সম্পর্কে বর্ণিত আছে, তিনি তার মসজিদে একটি চাবুক ঝুলিয়ে রাখতেন এবং বলতেন, 4 পা বিশিষ্ট পশুর চেয়ে আমি বেশি হকদার। যখন কিছুটা অলসতা অনুভব করতেন তখন নিজের হাঁটুতে চাবুক দ্বারা 1টি বা 2টি আঘাত করতেন, নিজেরটা নিজে আঘাত করতেন। এবাদত করতে করতে যখন এই ক্লান্ত হয়ে যেত, আমরা তো শবে বরাতের এত ফজিলত শুনলাম, এত কিছু, 12 রাকাত নামাজও কিন্তু আমাদের হয় না, বাস্তব না কথাটা? কয় রাকাত নামাজ? সালাদু তাসবিহ নামাজ পড়ার জন্য তো আমরা খুব প্রস্তুত নিয়ে, তারপর আধা ঘন্টা নামাজ সেটার জন্য খুব প্রস্তুতি নেই। আর আমাদের বুজুর্গানের দিনরা কীভাবে নামাজ পড়তেন, এবাদত করতেন, ঘন্টা না পুরো রাত অতিবাহিত করে দিতেন এবং নিজেকে প্রস্তুত নিতেন। হে আশেকানে আউলিয়া, হে আশেকানে রসুলগণ, হযরতে আবু মুসলিম খাওলানি রহমতুল্লাহ আলাইহি অধিকারে ইবাদত করতেন, কিন্তু তবু তিনি অলসতা থেকে বাঁচার জন্য মসজিদে চাবুক ঝুলিয়ে রেখেছেন। নেক আমলের পুস্তিকা যদি আমাদের নিকট থাকে, তবে সেই অনুযায়ী চিন্তা ভাবনা করে আমাদের অলসতা দূর হবে, নেক আমলের প্রতি আগ্রহ সৃষ্টি হবে। বিশ্বাস করুন, নেক আমলের পুস্তিকা নিজের সংশোধনের জন্য একটি উত্তম উপায়, যেটা আমির আহলে সুন্নাহ আমাদেরকে দিয়েছেন, নেক আমলের পুস্তিকা। সুতরাং এটি মাকতাবাতুল মদিনার স্টল থেকে সংগ্রহ করুন। নেক আমল নাম্বার 15, আজকে কি আপনি আপনার আমলের জবাবদিহিতা করে নেক আমলের পুস্তিকার শখ পূরণ করেছেন? 15 নম্বর প্রশ্নের মধ্যে আছে, এই অনুযায়ী আমল করা শুরু করে দিন ইনশাআল্লাহুল করিম। ধীরে ধীরে আমল বৃদ্ধির পাশাপাশি অন্তরে গুনার প্রতি ঘৃণা অনুভব হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমাদের প্রত্যেকের উচিত, দেখুন আজকে যে বয়ানরা, এটা পরিপূর্ণটা আমাদেরই জন্য, আসলে বয়ান তো আমাদের জন্যই হয় হাকিকতে। আমরা অনেকে বলি না ভাই এই লোকটা খুব খুব আল্লাহওয়ালা, নিজের জন্য কিচ্ছু করে না, শুধু দিনের জন্য করতেছে, বলি না অনেক সময়? ভুল কথা, এটা কি কথা, উনি খুব জ্ঞানী, উনি সব পুরাটা নিজের জন্য করতেছে। কার জন্য করতেছে? আমি বেয়াকুব, এই জন্য দুনিয়ার জন্য করি, কারণ আমি যে এই টাকাটা উপার্জন করি এটার মালিক কিন্তু পরিপূর্ণটা আমি না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তোমার যে সম্পদ, যা তুমি খেয়েছ, যা তুমি পড়েছ, আর যা তুমি আল্লাহর রাস্তায় খরচ করেছ, এটা তোমার। বাকি যে ব্যাংক ব্যালেন্স, বাড়ি, বিল্ডিং, জায়গা, ফ্ল্যাট, দোকান আছে, এগুলো আপনার আমার না, উত্তরাধিকারী সম্পদ। অতএব আপনি আমি যেন এর জন্য বেশি লালায়িত না হই। একটা মানুষ বেশি খাবার খাইতে পারে না, সত্যি কথা, একটা মানুষ বেশি খাবার খেতে পারে না। সম্পদকে পুঞ্জীভূত করার জন্য শুধু আমরা প্রতিযোগিতায় লিপ্ত। আসুন প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা নিজেদেরকে, নিজেদের আমলকে পর্যবেক্ষণ করি, নিজেকে গুনাহ থেকে বাঁচাই। আলহামদুলিল্লাহ, এর উত্তম মাধ্যম, উত্তম উপায় হচ্ছে নেক আমল, এই বইটিকে, রেসালাটিকে পূর্ণ করা এবং অভ্যাস করার জন্য আবারও আমি আপনাদেরকে দাওয়াত দিব। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে সুবর্ণ সুযোগ চলে আসছে। আলহামদুলিল্লাহ, মাহে রমাদানুল মোবারকে চাঁদ উদিত হবে। রমাদান, ইয়া রমাদান, ইয়া সাহিবাল কোরআন, আল্লাহু আকবার। সেই কোরআন অবতীর্ণের মাস আমাদের কাছে আসতেছে, আমাদের কাছে চলে আসবে, কত সুন্দর পরিবেশ সৃষ্টি হবে। আমি আপনাকে বলবো, এই বছরটা আপনি নিয়ত করে নেন যে এই বছরটা, এই রমজানটা আমার জন্য। কার জন্য? কার জন্য? আমার জন্য। কার জন্য? আমার জন্য। আমার জন্য কিভাবে? এটা আমি ইবাদত করব, যা করার এই বারো দিনে করে প্রস্তুত নিয়ে নেন, এবং আলহামদুলিল্লাহ চাঁদ ওঠার সাথে সাথে এতেকাফের মধ্যে বসে যান। আলহামদুলিল্লাহ, দাওয়াত সামির পক্ষ থেকে ঢাকাতে আমাদের এই ফায়জানে মদিনাতে এক মাসের এতেকাফ হবে। উপস্থিত যারা আছেন সোশ্যাল মিডিয়া মাদানী চ্যানেলের মাধ্যমে, যারা শুনতে পাচ্ছেন, আমি সকলকে দাওয়াত দিব, এটা যেন আমরা মিস না করি ইনশাআল্লাহুল কারিম। বলবেন যে ভাই আমার অনেক ব্যস্ততা, অনেক ব্যস্ততা, আমার দোকান আছে, ব্যবসা আছে, চাকরি আছে। ভাই কয়েকদিন আগে 6 মাস যে করোনায় বন্ধ আসছিল মনে আছে? খাবার খাইছিলেন না চলে গেছিলেন? বাস্তব না? তার মানে সম্ভব যদি কেউ ট্রাই করে। ট্রাই করলে কি সম্ভব? এটা আমরা প্র্যাকটিক্যাল করেছি, আমরা বলি যে এটা হবে, আমার ছাড়া সম্ভবই না। কে বলেছে আপনার দ্বারা সম্ভব না? আমি এখন মারা যাই, হয়তোবা সর্বোচ্চ এক বেলা আমার ঘরের লোকেরা খাবে না, এর পরের বেলা থেকে 4 দিন খুব ভালো খানা খাইব। ওই মানুষে দিয়া যায় ভালো ভালো খানা, শুনতে খারাপ লাগে কিন্তু বাস্তব, এটা সত্যি কিনা বলেন? আমি যে জায়গাতে আছি দাঁড়িয়ে, হ্যাঁ, যে কাজ করতেছি, আমি ভাবি আমার সাথে কেউ হবে না। কে বলেছে? ভুল তথ্য। আপনার চাইতে উত্তম লোক এটাকে ডিলিং করবে। আমি আপনি, বলা হয়েছে আমার আগে যারা চলে গিয়েছে, ইন্তেকাল করেছে, তারা আমাদেরকে বলছে আসো তাড়াতাড়ি আমাদের কাছে। পিছনে যারা আছে এখন আসে নাই, তারা বলতেছে তোমরা দ্রুত যাও, আমাদের জায়গাকে খালি করে দাও, আমরা মাঝখানে দাঁড়ায় আছি। এইটা ভাবিয়ে না আপনার জন্য পৃথিবী থমকে যাবে। আরে আপনি আমি তো কিছুই না, বড় বড় সম্রাট রাজা বাস তারা এদের জন্যই পৃথিবী থামে নাই, আর আপনি আমি কি? অতএব আসুন, আমি আমাকে সাজাই, আমি আমাকে তৈরি করি, মাহে রমাদানুল মুবারক, এই 1447 হিজরি আমি নিয়ত করি ইনশাআল্লাহুল করিম, এই পুরো এক মাস এতেকাফ করবো ইনশাআল্লাহ। কে কে নিয়ত করি? ইনশাআল্লাহ, পাক্কা নিয়ত করি ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইরা, বয়ান শেষ করার পূর্বে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল্লাহ আলিয়ার প্রসিদ্ধ কিতাব ফায়জানে সুন্নাতের প্রথম খণ্ডের 229 পৃষ্ঠা থেকে খাওয়ার সুন্নাত আদব শ্রবণ করি। রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়ে খাবার খেতেন না। কি দিয়ে? আমাদের অভ্যাস তো চেয়ারের মধ্যে হেলান দিই তারপরে খাবার খাই না, হেলান না, সোজা হয়, আবার এটার প্রতি ঝুঁকেও না, মধ্যম পন্থাতে থেকে যা কিছু পেতেন খেয়ে নিতেন। এর মানেটা হচ্ছে যা আসতো, খাবার পরিবেশন করা হতো, সেটা কি করতেন? গ্রহণ করতেন। আমরা তো দেখি মজা হয়েছে কিনা না, রিতার না, এরকম না, বরং যা পরিবেশন করা হতো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে গ্রহণ করতেন। পরিবারের লোকদের নিকট থেকে খাবার চেয়ে নিতেন না এবং তাদের নিকট প্রয়োজনের কথা প্রকাশ করতেন না। যদি তারা উপস্থাপন করতেন খেয়ে নিতেন, তারা যা কিছু সামনে রাখতেন তা গ্রহণ করতেন, আর যা কিছু পান করাতেন তা পান করে নিতেন। আল্লাহু আকবার, কেমন অভ্যাস মোবারক না? আমরা তো বৈশাখে এটা আনো, এটা আনো, এটা আনো, হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদাত মোবারক, যা দিতেন তা খেয়ে নিতেন। আল্লাহ একবার, অনেক সময় নিজে উঠে পানাহারের বস্তুগুলোকে নিতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সামনে থেকে শুরু করতেন, তিন আঙ্গুল দ্বারা খাবার খেতেন, আর কোনো সময় চার আঙ্গুল দিয়েও খেতেন, কিন্তু দুই আঙ্গুল দ্বারা খাবার খেতেন না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারা করেন, এটা শয়তানের খাওয়ার পদ্ধতি, কয় আঙ্গুল? দুই আঙ্গুল। যবের অমসৃণ ভুষি আলাদা করা হয়নি এমন আটা রুটি আহার করতেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাবার প্রায় খেজুর পানি দিয়ে হতো, সাদা সিদে খাবার, খেজুর আর দুইটি কালো বস্তু, পানি এবং খেজুর, একেবারে স্বাভাবিক খাবার। প্রিয় ইসলামের আসুন, দাওয়াত ইসলামের সাপ্তাহিক ইজতেমায় পঠিত দুরুদ ও দুইটি দোয়া আমরা পাঠ করে নিই। হযরতে সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই দুরূদ শরীফ পাঠ করবে, যদি দাঁড়ানো থাকে তাহলে বসার পূর্বে, আর বসা থাকলে দাঁড়ানোর পূর্বে তার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। যে ব্যক্তি এই দুরূদ শরীফ পাঠ করবে তার উপর রহমতের 70টি দরজা খুলে দেয়া হবে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হযরত আহমদ সাহাবি রাহমাতুল্লাহ আলাইহি কতিব বুজুর্গ থেকে বর্ণনা করেন, এই দুরূদ শরীফ একবার পাঠ করলে 600,000 দুরূদ শরীফ পাঠ করার সওয়াব অর্জন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সালাতান দাইমাতাম বিদাওয়ামি মুলকিল্লাহ। একদিন এক ব্যক্তি আসলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর মাঝখানে বসালেন। এতে সাহাবায়ে কেরাম আলী মুরিদান খুব আশ্চর্য হলেন যে সম্মানিত লোকটিকে, যখন তিনি চলে গেলেন তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সে যখন আমার উপর দুরূদ শরীফ পাঠ করে তখন এভাবে পড়ে। আসুন আমরাও চেষ্টা করি কিছুটা সেভাবে পড়ার জন্য। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এইভাবে দুরূদ শরীফ পাঠ করবে তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল মাকাআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। হযরত সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই দোয়া পাঠকারীর জন্য 70 জন ফেরেশতা 1,000 দিন পর্যন্ত নেকি লিখতে থাকেন। আসুন আমরা এই দোয়াটা পড়ে নিই। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই দোয়া 3 বার পড়বে সে যেন সবে কদর পেয়ে গেল। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল করিম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি আস-সাব'ই ও রাব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল করিম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি আস-সাব'ই ও রাব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল করিম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি আস-সাব'ই ও রাব্বিল আরশিল আযীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।
জয় ভাইরা, আমরা মদিনা শরীফকে স্মরণ করে করে বারবার বারবার দরসে পাঠ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ,
والصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله حسبي ربي جل الله ما في قلبه غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا رسول الله صلى الله تعالى عليه وسلم إلا الله 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 الله
لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم اذكر الله 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 تعالى عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم
আসুন প্রেম প্রেসনাবার আমরা আবার মদিনা শরীফকে স্মরণ করে করে বারবার দরুদ পাঠ করি
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ আসসালাতু السلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله
দোয়ার সময় হয়েছে। শাবানুল মুআজ্জম মাসের রাত, আল্লাহু আকবার, কত বরকতময় রাত। আসুন দাওয়াত ইসলামের সাপ্তাহিক ইজতেমায় আমরা শুনেছি আল্লাহ তাবারক ওয়া তাআলা দোয়া কবুল করেন। আমরা আমাদের জীবনের গুনাহের কথাগুলোকে স্মরণে এনে তওবা করে কেঁদে কেঁদে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই, যেন আল্লাহ তাআলা আমাদের জীবনের সকল গুনাহকে ক্ষমা করে দেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। ইয়া রাব্বানা ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালি উস্তাদিনা ওয়ালি মাশায়েখিনা ওয়ালি আহবাবিনা ওয়ালি জামিউল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহুম্মা গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন করিম। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন করিম। তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি ইয়া গফুর। মাওলাই করিম আল্লাহ, আমরা গুনাহগার, সিয়াকার, বদকার, নাফরমান মাওলা, আমি তো ওই ব্যক্তি যে দিনের আলোতে গুনাহ করেছি, রাতের আধারে গুনাহ করেছি, প্রকাশ্য গুনাহ করেছি, অপ্রকাশ্য গুনাহ করেছি, ঘরের দরজা লাগিয়ে, জানালা লাগিয়ে কত গুনাহ আমরা করেছি মাওলা। হে আল্লাহ, আমার মা যদি জানতো আমার গুনাহের কথা, হয়তো বা আমার মা আমাকে সন্তান বলে পরিচয় দিতে ঘৃণা বোধ করত। কিন্তু মাওলা,
তুমি আমাদের গুনাহকে তোমার সাত্তারিয়াতের চাদর দিয়ে ঢেকে রেখেছো মাওলা। কিয়ামতের দিন সমস্ত মানুষের সামনে যদি আমাদের গুনাহকে প্রকাশ করে দাও, আমরা কিভাবে মুখ দেখাবো মাওলা? ইয়া গাফফার ও ইয়া সাত্তার, ইয়া রহমান ও ইয়া রহিম, ইয়া যাল জালাল ওয়াল ইকরাম, হে আমাদের দয়াময় আল্লাহ, তুমি তো আমাদের সেই রব, তুমি তো আমাদের সেই মালিক ও খালিক আল্লাহ, যিনি মাওলা আমরা তোমার কাছে কোনো দোয়া করিনি, কিন্তু মাওলা তুমি তোমার সৃষ্টির মাঝে সর্বশ্রেষ্ঠ মানুষ আমাদেরকে বানিয়েছ, কখনো দোয়া করিনি মাওলা, তথাপিও মাওলা তুমি আমাদেরকে ওই মানুষগুলোর মাঝে সর্ব উত্তম ইমানদার হিসেবে কবুল করেছ, ওই ইমানদারের মাঝে আবার সর্বশ্রেষ্ঠ উম্মতে মুহাম্মাদী হিসেবে কবুল করে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা দিয়ে দাওয়াতে ইসলামের এই মাদানী পরিবেশ দিয়েছ মাওলা। দয়ার উপর দয়া, দয়ার উপর দয়া, দয়ার উপর দয়া করেছ মাওলা, আরও দয়া চাই মাওলা। বিনা হিসেবে এই নাফরমানদেরকে তুমি ক্ষমা করে দাও মাওলা, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, কেউ আমাদের ক্ষমাকারী নেই মাওলা। এ করিম আল্লাহ, তোমার রবুবিয়াতের ওয়াসিতা, তোমার রহমানিয়াতের ওয়াসিতা, তোমার গাফফার আর সাত্তার নামের ওয়াসিতা মাওলা, তুমি আমাদের জিন্দগির গুনাহকে মাফ করে দাও, আমাদের প্রিয় বাবাকে প্রিয় মাকে ক্ষমা করে দাও মাওলাই করিম। মনে পড়ছে সেই প্রিয় মায়ের কথা, যখন মায়ের রমজান আসতো, মা বলতো রমজান মাস চলে আসছে প্রস্তুতি নাও, আর সেই মা বলবে না, আর সেই প্রিয় মা সাহরির সময় আমাদেরকে আর ডেকে দেবে না, ইফতারির সময় আর নিয়ে দোয়া করবে না, ওই প্রিয় বাবা যিনি ঈদের সময় আমাদের জন্য নতুন পোশাক নিয়ে আসতো কিন্তু নিজে পুরনো পোশাকটা পরে থাকত, সেই যে প্রিয় বাবাকে কবর রেখে এসেছি মাওলা, জানি না কেমন রেখেছো প্রিয় বাবাকে প্রিয় মাকে। ইয়া আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের অনেকের প্রিয় বাবা প্রিয় মা আজ পৃথিবীতে নেই, জানি না কেমন রেখেছো প্রিয় মাকে। দুনিয়ার সবার তো খবর নিতে পারি অপর প্রান্ত থেকে পৃথিবীর, কিন্তু বাড়ির পাশে কবরস্থানে মাকে যে খবর রেখে এসেছি, জানি না কেমন রেখেছো মাওলা। আমাদের প্রত্যেকের পিতা মাতাকে তুমি ক্ষমা করে দাও, হে আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও মাওলা, প্রত্যেকের পিতা মাতার রুহে পাকে ইসালে সওয়াবকে পৌঁছিয়ে দাও, আমাদের মুরব্বিয়ানি কেরাম সবাইকে তুমি ক্ষমা করে দাও। হে আল্লাহ মাওলা, তুমি আমাদের কলবকে তোমার মারিফাতের আলো ধরা আলোকিত করে দাও। হে আল্লাহ, আমাদের নামায় আমলের সকল গুনাহকে তুমি মিটিয়ে দাও। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন করিম, মাওলা তুমি ক্ষমাশীলতাকে ভালোবাসো। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন করিম, নিশ্চয় তুমি ক্ষমাশীল। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন করিম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি ইয়া গফুর, মাওলা তুমি ক্ষমাশীলতাকে ভালোবাসো, আমাদের প্রত্যেককে তুমি ক্ষমা করে দাও। হে আল্লাহ আজ্জা ওয়া জাল, মাওলাই করিম আমাদের সকলের ঋণগ্রস্ততা ও হেতুক মামলা মুকদ্দমা, রোজগারহীনতা অবাধ্য সন্ধানে পেরেশানি সহ সকল প্রকার বালা মুসিবত থেকে মুক্তি দান করো। মাহে রমজান আমাদের কাছে আসছে, মাহে রমজান আসছে, পবিত্র দিন আসছে, আহ এবাদতের দিন আসছে মাওলা, এই এবাদতের দিনগুলো যেন আমরা ব্যবসায়িক কাজে সময় না কাটাই, দুনিয়ার কাজে সময় না কাটাই মাওলায়ে করিম, এই নিয়ামতকে যেন আমরা গ্রহণ করি, আমরা যেন ইতিকাফে শামিল হতে পারি সেই তৌফিক দান করো। দাওয়াতে ইসলামের পক্ষ থেকে যে এক মাসের ইতিকাফ হবে মাহে রমাদানে মাওলায়ে করিম, আমি যেন সেই ইতিকাফে শরিক হতে পারি, অপরকে নিয়ে আসতে পারি, তুমি সেই তৌফিক দান করো। হে আল্লাহ আজ্জা ওয়া জাল, মাওলায়ে করিম 360 আউলিয়ার পুণ্যভূমি, আমাদের এই মাতৃভূমি বাংলাদেশের প্রতি তুমি খাস রহমত নাজিল করো। সকল প্রকার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সকল ষড়যন্ত্র থেকে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করো। বিশ্বের বুকে আমাদের দেশকে মাওলা শক্তিশালী রাষ্ট্র হিসেবে সুপ্রতিষ্ঠিত করো। হে আল্লাহ আজ্জা ওয়াজাল, মাওলাই করিম, শেখে তরিকত, আমির আহলে সুন্নত সহ সকল উলামায়ে আহলে সুন্নত, মাশায়েখ আহলে সুন্নতকে মাওলা তুমি হেফাজত করো। মাওলা আমাদের প্রত্যেকেই যেন আমরা আমাদের আমলের হিসাব নিতে পারি। হে আল্লাহ, আমাদের প্রতিদিন যেন মাওলাই করিম নেক আমল বইয়ের উপর রেসালার উপর আমল করতে পারে সেই তৌফিক দান করো। হে আল্লাহ, আমাদের জাহির এবং বাতিনকে তুমি পরিশুদ্ধ করে দাও। হে আল্লাহ, আমাদের জাহির এবং বাতিনকে তুমি পরিশুদ্ধ করে দাও। হে আল্লাহ, মাওলাই করিম, আমাদের প্রত্যেকের কল্পকে তোমার মারিফাতের আলোধারা আলোকিত করে দাও। আমাদের আপন আপন পীর ও মুর্শিদের ফয়েজ ও বরকত দ্বারা আমাদের সিনাকে মুনাব্বর করে দাও। কি মাওলাই করিম, সারা বিশ্বের নির্যাতিত নিপীড়িত মুসলমানদেরকে তুমি হেফাজত করো। সকল মুসলমানদেরকে মাওলা তুমি এক আর নেক বানাইয়া দাও। ইন্না আল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم بحق لا إله إلا الله محمد رسول الله يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك عميك تيدي كنا
مصطفیٰ جانِ رحمت پہ
سلام شمع بج میں ہدایت پیلا لام قدری یا چشتی نقش بند موجا دے دیا سارے پیرے طریقت پیلا کو سلام فیض سج کے لا کو نمازی بنے فیض سے جن کے لاکھ عمام سجے اس امیر اہل سنت پیلا کو سلام مصطفیٰ جان رحمت پیلا کو سلام شمع بج میں ہدایت پیلا کو سلام.
سبحانک اللہم وبحمدک لا الہ الا انت استغفرک واتوب الی. سبحانک اللہم وبحمدک لا الہ الا انت استغفرک واتوب الی. سبحانک اللہم وبحمدک لا الہ الا انت استغفرک واتوب الی. الصلاۃ والسلام علیک نبی اللہ وعلی آلک وصحبہ.
چار دی کے حکم پروشار نے کردوات امت حکم خدا بھیرو.